اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال النبي صلى الله عليه وسلم: ولا تحقرن من المعروف شيئا، أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم، نبی صلی اللہ علیہ وسلم سیرتের উপরে আলোচনা হইতেছিল। তিনি উম্মতকে সাহাবায়ে কেরামকে কি গুণাবলী শিক্ষা দিয়েছেন, কোন সমস্ত বদ অভ্যাস থেকে বাঁচতে বলেছেন, এটাকে বলা হয় সিরাত, কোরআনের তাফসীর। এরপরে গত জুমার থেকে আলোচনা শুরু হয়েছে। আমি গত জুমাতে পেশ করেছিলাম, ওনারা ব্যক্তিগত জিন্দেগিতে সাহাবায়ে কেরাম নবী আলাইহিসসালামের কোন সুন্নতের বরখেলাপ করতেন না, যা করতে দেখছেন তাই, যে যাই বলুক, বন্ধু বান্ধব কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে, এগুলোর কোন পরোয়া তাদের ছিল না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লা ইয়াখাফুনা লাওমাতা লাঈম, কোন তিরস্কারকারীর তিরস্কারের তারা পরোয়া করতেন না। আমার নবীকে এটা করতে দেখছি, আমি এটা করব, কে কি মনে করল এটা চিন্তাই করতেন না তারা। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এইভাবে শক্ত করে ধরেছিলেন, তাই তারা স্বর্ণ মানুষ হয়ে গেছে। আজকে তাদের কারোর নাম উচ্চারণ করলে বা শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের পরে রাজি হয়ে যাক, আল্লাহ খুশি হয়ে যাক, তা বলা আমাদের জন্য জরুরি। এবং তাদেরকে মহাব্বত করলে নবীদেরকে মহাব্বত করা হয়, তা ইমানের অংশ। তাদের প্রতি বিদ্বেষ রাখলে নবীদের উপরে বিদ্বেষ রাখা হয়, এটা বেঈমানের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি গত জুমা এও দেখেছিলাম, শুধু বাড়িতে ব্যক্তিগত জীবনে তারা সুন্নত অনুযায়ী চলছে তা না, বিভিন্ন রাজা বাদশার দরবারে, বিশেষ করে ওই জামানার যে পরাশক্তি কিসরা কায়সার, কিসরা কায়সার, কিসরা হলো ইরানের বাদশাহ, কায়সার হলো রোমের বাদশাহ, এই দুটা ছিল পরাশক্তি। এদের দরবারে যখন দাওয়াত নিয়ে গেছেন, ইসলামের দাওয়াত, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ কর, দুনিয়াতেও শান্তিতে থাকো আখেরাতেও শান্তিতে থাকো, এই দাওয়াত নিয়ে গেছে। তো সেখানে অনেক কিছু উল্টা জিনিস সামনে আস, কিন্তু ওনারা সত্তা দেন নাই, ওনার ওই পরাশক্তির দরবারও নবীজির এক একটা সুন্নতকে ঠিক রাখছে। সুন্নতকে ঠিক রাখছে, খানা পড়ে গেছে উঠাই খেয়েছে, তারা লিবাস দিচ্ছিল লিবাস নেয় নাই, কাফেরদের লিবাস তো টাকনো ঢাকা, টাকনো ঢাকা লিবাস নবী আলাইহিস সালাম কোনদিন পরেন নাই, কাউকে পড়তেও বলেন নাই। অথচ ইংরেজরা 200 বছর যে শাসন করছিল, ওই লিবাসটাই আমাদের কান্দে তুলে দিয়ে গেছে। এখন আমরা টাকনো ঝাড়া ঢাকা ছাড়া লিবাসের চিন্তাই করতে পারি না, প্যান্ট মানে টাকনো রাখতে হবে, সর্বক্ষণ লালতের তলে, সর্বক্ষণ তার উপরে লালত তাজ রয়েছে, পুরুষ হয়ে টাকনো ঢাকে, আবার মহিলা হয়ে যদি টাকনো না ঢাকে তার জন্য এই গুণা, পুরুষ হয়ে টাকনো ঢাকলে যে গুণা লালত, মহিলা হয়ে টাকনো না ঢাকলে সেই গুণা, ওদের ঢাকতে হবে, আর আমাদের ঢাকা যাবে না, কাপড় টাকনোর উপরে রাখতে হবে। তো প্রত্যেকটা জায়গায় তারা সুন্নত ঠিক রাখছে, পরাশক্তির দরবারে যাও সুন্নত ঠিক রাখছে। ইরানের বাচ্চা বসা দাঁড়াই কথা বলতে হবে, রাজি হন নেই, সব বলে দিতেন এটা আমাদের নবীজি শিখান নাই, হয় আমাদের জন্য চেয়ার আনেন আমরাও বসে বলি, আর না আপনি নামেন দাঁড়ান, আমরাও দাঁড়ান না আপনিও দাঁড়ান। কি ধরনের মানুষ ছিল, পরাশক্তির এক পয়সা দাম দিচ্ছে না, তারপর দরবারে যায় এরকম ঠাস ঠাস করে সুন্নতের কথা বলতেছেন, জানেরও কোনো মায়া নেই, এটা আমার কতল করে দিতে পারে, কোন প্রমাণ নেই, পতন হয়ে গেল আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলাম, বিনা হিসাবে বেচতে চলে গেলাম, সুবিধা কি, হায়াত মৌত আল্লাহর হাতে, হায়াত মৌত আল্লাহর হাতে, কেন আমি এই মুর্দা কাফেরকে, কাফের মানে তো মুর্দা, এই মুর্দাকে ভয় পাবো কেন? তো এই ব্যাপারে বয়ান চলতেছে, চলবে ইনশাআল্লাহ কিছুদিন, যাতে আমরা বুঝি যে সেরাত কি জিনিস, মিলাদ তো জন্মের সময় কি ঘটছিল, ওই ঘটনা যা হাদিসের কিতাবে নেই ইতিহাসের কিতাবে আছে, ইতিহাস ষোলো আনা একিন করা যায় না, ইতিহাস তো মানুষের লেখে, হাদিস তো নবীজি বলেছেন। তো মিলাদের আলোচনা হাদিসে পাওয়া যায় না, ইতিহাসে পাওয়া যায়, ওটা জরুরিও না, কেউ বরকতের জন্য করতে পারে, কিন্তু আমি যে আলোচনা শুরু করছি তা সিরাত, তিনি যে শিক্ষা দুনিয়াবাসীর জন্য আল্লাহ থেকে নিয়ে আসছেন ওটা কি, এর কিছু নমুনা, এর কিছু ঝলক আমাদের সামনে যাতে চলে আসে, তো তিনি এই ধরনের কথা শিক্ষা দিয়েছেন। একজন নও মুসলিম সাহাবি, ওনার নাম হল জাবের ইবনে সুলাইম, জাবের এমনে হাদিস অনেক জাবের আছে, প্রসিদ্ধ হল জাবের এমনে আবদুল্লাহ। নবীজির এতেকালে পরে নবীজির নাতিরা যাকে উস্তাদ বানিয়েছিল উনি শিখছেন নবীজির কাছে, আর নবীজির নাতিরা শিখছে এই সাহাবির কাছে। এইভাবে তো দুনিয়ার ধারা চলে। আমরা যাদের কাছে শিখছি উস্তাদ, আমাদের উস্তাদ, তাদের ছেলে পেলে এখন আমাদেরকে উস্তাদ বানাইছে, বুঝেন না আমার কথা? আমরা যাদের কাছে পড়ছি তাদের ছেলে পেলে আমাদের ছাত্র, আবার আরেক জামানায় উল্টা হবে, আমাদের ছেলে পেলে ওদেরকে উস্তাদ বানাবে, এইভাবে চলবে। তো ওটা হলো জাবের ইবনে আব্দুল্লাহ। আর আমি যেটা বলতেছি জাবের ইবনে সুলাইম, উনি মুসলমান হয়েছে কিন্তু এখনো নবীজিকে দেখেন নাই। এক সফরে দেখলেন যে একের পর এক লোকজন আসতেছে, বিভিন্ন কথা জিজ্ঞাসা করতেছে, আর উত্তর পেয়ে খুব খুশি খুশি চলে যেতেছে, উত্তর পেয়ে খুশি খুশি চলে যেতেছে। উনি লোকজনকে জিজ্ঞেস করলেন যে ইনি কে? একজন বলে আরে এনাকে ছিল না, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুঝতে পারে আরে আমি তো এনারই আশেক, কিন্তু আগে ফেস টু ফেস চিনতেন না। যাই হোক, তখন উনিও নবীজির কাছে গেলেন, যে সালাম দিলেন, ওয়ালাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আগে বলতে হবে না? উনি বললেন কি ওয়ালাইকা সালাম। নবীজির কাজ কি? উম্মতের ভুল ত্রুটি শুধরানো। ডাক্তারের কাজ কি? কোথায় সমস্যা হয়েছে ওই জায়গায় চিকিৎসা দেওয়া। ভালো আছে ওখানে ডাক্তারের কোনো দায়িত্ব নেই, ভালো তো ভালোই আছে, মানে কি করবে? সমস্যা হয়েছে, সমস্যাটা দূর করে দেওয়া। ওনাকে নবীজি বললেন আলাইকা সালাম বলো না, আসসালামু আলাইকুম বলো। তুমি যেটা বলেছ এটা হলো মুর্দাদেরকে সালাম দেওয়ার তরিকা, মুর্দাদেরকে সালাম দেওয়ার তরিকা, এটা বলো, আসসালামু আলাইকুম বলো। অনেকে বলে এত শব্দের পিছনে পড়ো না, নবীদের উদ্দেশ্য বুঝো। অনেকে এই কথা বলে, আরে শরীয়তে শব্দ উদ্দেশ্য, অর্থ উদ্দেশ্য, শব্দ বাদ দিলে হবে না। অনেকে কোরআন শরীফ ভুল পড়ে, আর আমি না বুঝলে কি হবে, আল্লাহ তো বুঝতেছে, তাহলে সহি করতে কয়েছে কেন? কোরআনের এক আয়াতে তো সহি করতে বলা হয়েছে, অরাত্তিলিল কোরআন তারতিল, কোরআনকে সহি শুদ্ধ করে পড়ো। হাদিস আসছে রুব্বা কারিন ইকরাউল কোরআন আল কোরআনু ইয়ালানুহু, অনেক কোরআন তেলাওয়াতকারী আছে তারা কোরআনকে বিশুদ্ধ করার চেষ্টা করে না, উল্টাপাল্টা পড়ে, অর্থ নষ্ট হয়ে যায়, আর কোরআন তাকে লানত দেয়। তবে যদি আপনি বিশুদ্ধ করার ফিকিরে থাকেন, যেখানে ব্যবস্থা পাওয়া যায় সেখানে যাতায়াত করেন, তাহলে আপনি মাপ পেয়ে যাবেন। এই লোকটা তো শিখতেছে, এখন যদি একটা ভুল হয় চলো সব মাপ, সব মাপ, কিন্তু তার শুদ্ধ করার কোন ফিকির নেই, সে মাপ পাবে না। এই জন্য শুধু বাহ্যিক দেখলে হবে, যে অনেকে বলে বাহ্যিক না দেখে মূল লক্ষ্য উদ্দেশ্য দেখো, এই কথাটা ঠিক না। তারা তো এই কথা বলে শরীয়তকে উঠাই দিছে। এই যে কথাটা বাহ্যিক দেখো না, ভিতর দেখো, এই কথা বলে শরীয়তের অনেক কিছু উঠাই দিছে। যেমন লম্বা জামা পরা কোন জরুরি না, নবীজি পড়তে কইছিলেন ওই দেশে যদি লু হাওয়া চলে খুব গরম, ওটার জন্য আমাদের দেশে তো চলেন কাজে এটা কোনো দরকার নেই, উড়াই দিল লম্বা জামা উড়াই দিল। তো সতর টাকার জন্য কইছে, লু হওয়ার জন্য বলে নেই। আপনি সিজদায় গেলেও যেন সতর ঠিকঠাক। এই পণ্ডিতরা বলতেছে নবীজি হজের কথা কেন কইছিলেন, সেই মানে আরবের লোকেরা খুব গরিব ছিল, হজকে এই জন্য ফরজ করছিলেন বিশ্বের ধনী লোকেরা আসবে, হ্যাঁ এরা তাদেরকে উটি করে এদিক ওদিক নিয়ে যাবে, কিছু পয়সা পাবে, এরা চলতে পারবে, এই হজের কথা বলছিলেন। এখন তো ওরা পেট্রোল পেয়ে গেছে, ওরাই ধনী হয়ে গেছে, আমরা মিসকিন হয়ে গেছি, এখন আর হজ জরুরি না। নাউযুবিল্লাহি মিন যালিক, তারা অর্থ বুঝতে দেয়, আভ্যন্তরীণ বুঝতে দেয়, হজ অস্বীকার করে দিছে। এই পণ্ডিতগিরির নাম শরিয়ত না। আরবরা গরিব ছিল এই জন্য নবীজি হজের কথা বলেন নাই, এটা কোরআনে আল্লাহ নাজিল করছে। এবং হজ তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, তারা আরবরা কোথায় ছিল, কেউ ছিল না, তখন তো শুরু হয়েছে, কিয়ামত তক থাকবে। তারপরে হাফসা থেকে এক গ্রুপ এসে বাইতুল্লাহ ভেঙে দিবে, এর ফলরের মধ্যে বহু স্বর্ণ রূপা আছে সব লয়ে দেবে, তারপরে কিয়ামত এসে দেবে, তখন আর হস থাকবে, এর আগ পর্যন্ত থাকবে। যাই হোক, ওনাকে মূল সালাম শিখাই দিলেন, ভুলটা সংশোধন করে দিলেন। এরপরে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহাদলি, আমাকে কিছু নসিহাত করেন, বড়দের কাছে গেলে এটাই আমাদের কর্তব্য, নসিহাত চাওয়া। যদি তিনি নিজের পক্ষে করেন তো ভালো, আমরা শুনলাম, এই মুহূর্তে নসিহাত করতেছেন না, তখন আপনি আমি সাক্ষাৎ করতে গেছি, তাহলে বলা হুজুর আমাকে একটু নসিহাত করে। উনি দু এক কথা তা বলবে, এটা আমার জিন্দগির মোড় ঘুরে যাবে, জিন্দগির মোড় ঘুরে যাবে। আমি একবার জালালাবাদ গেছিলাম, দারুল উলুম দেওবন্দ থেকে কিছুটা দূরে, ওখানে মাওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিল, মসিহুল্লাহ খান সাহেব জালালাবাদী, অনেক বড় পীর এবং তার অনেক বড় মাদ্রাসাও আছে, এখন উনি দুনিয়াতে নেই। প্রথম প্রথম যখন আমি ইন্ডিয়ায় গেছি তো ওনার সাথেও দেখা করতে গেছিলাম, তো সালাম কালাম করে বললাম হুজুর আমাকে নসিহাত করে, আমি বললাম আমাকে নসিহাত করে, উনি আমাকে নসিহাত করলেন যাহা কাহে রহ তাকওয়া আর তাওয়াজু কা খেয়াল রাখনা, যেখানে থাকো তাকওয়া আল্লাহর ভয় সামনে রাখবা, তাওয়াজু বিনয়ী হওয়া অহংকার না করা, এই দুটা জিনিস খেয়াল রাখবা, তাকওয়ার খেয়াল রাখবা আর বিনয়ী হওয়ার খেয়াল রাখবা, যেন তোমার দ্বারা কোন অহংকার প্রকাশ না পায়। লক্ষ লক্ষ টাকা দিয়ে এই নসিহত পাওয়া যাবে, উনিও চাইলেন এটা আমাকে নসিহত করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কয়েকটা নসিহত করলেন, একটা নসিহত করলেন লা তাসুবান্না আহাদান, তুমি কাউকে কখনো গালি দিবা না, এক নম্বর, গালি দিলে মানুষের অন্তরে ব্যথা লাগে, মানুষের অন্তরে ব্যথা দেওয়া হারাম, এই জন্য গালি দিও না, কাউকে গালি দিও না। উনি বলেন ওই সাহাবী জাবের ইবনে সুলাইম, এরপর আমি জিন্দগিতে কোন মানুষকে, কোন জানোয়ারকে গালি দেয়নি, জানোয়ার কেউ না, মানুষ জানোয়ার পিটায় আর বিভিন্ন গালি দেয় না, জানোয়ার কেউ গালি দেয়নি, মানুষকে তো দেয়। এই জন্য নবীদের একটা সিরাত আখলাক, গালি না দেওয়া। কিন্তু অনেক লোকের দেখা যায় তারা কথা শুরু করে গালি দিয়ে, কথার বিসমিল্লাহ হলো গালি, গালি না দিয়ে কথা শুরু করতে পারবে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কয়ে তারপরে বাকি কথা শুরু করে, অথচ নিষেধ হারাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার গোলামকে কোন কারণে গালি দিছিলেন, হুজুর জানতে পারছিলেন, নারাজ হয়ে গেছিলেন, বললেন সিদ্দিকিনা ওয়া লাআনিনা, আল্লাহ তোমাকে সিদ্দিক বানাইছে তুমি লানত দিলা, এই দুটা তো একসাথে হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তওবা করলেন এবং ওই গোলামকে মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন, আর জিন্দগিতে কাউকে গালি দেন নাই, কাউকে গালি দেন। প্রত্যেকের এই অভ্যাস, হুজুর একবার বলে দিতেন তোমার এটা ভুল, এটা আমার ইসলামের শিক্ষা না, বাস উনি জীবনের জন্য সংশোধন হয়ে গেছেন, বারবার বলতে হয়নি, কাউকে গালি দেয়। দুই নম্বর নসিহত করলেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ, কোন ছোট নেকি কেও ছোট মনে করবে না, তা ছোট নেকি, টয়লেটে ঢুকতেছেন মাথা ঢেকে যাওয়া, জুতা স্যান্ডেল পরা, টয়লেটের ভিতরে জুতা স্যান্ডেল রেখে যাওয়া উচিত, বাইরেটা নিয়ে গেলে তো টয়লেটে ময়লা জমা হয়ে যায়, তা রেখে দেন, সুন্নত, ছোট সুন্নত, এটাকে ছোট মনে না করা, কোন ছোট সুন্নতকে ছোট মনে না করা, কারণ আপনার আমার কোন কাজটাতে আল্লাহর পছন্দ হবে কারো জানা নেই, এবং ওটার ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এর এত ঘটনা আছে, শুধু এই কথার উপরে ঘটনা আমি বয়ান করি তার দু চার ঘন্টা দরকার, যে কার কোন ছোট আমলের কারণে হাসরের ময়দানে মুক্তি হয়ে গেছে, মুক্তি হয়ে গেছে। এক বহুত বড় মুহাদ্দিস সারা জীবন হাদিস পড়াইছে, হাদিস বয়ান করছে, হাদিসের কিতাব লিখছে, উনি যখন মারা গেছে তো ওনার এক বন্ধু ওনাকে স্বপ্ন দেখছে যে আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে, বললো আল্লাহ আমাকে মাফ করে দিছে, বলল কিসের ওসিলায় মাফ করলেন, বললো আমি যে সারা জীবন হাদিস পড়াইলাম, হাদিস বয়ান করলাম লোকজনের সামনে, হাদিসের কিতাব তৈরি করলাম, এগুলো আল্লাহ কিছুই বললেন না, আমার এত বড় খেদমত নামও নিলেন না, খালি বললেন যে হাদিস লেখার সময় একদিন তুমি দোয়াতের মধ্যে কলম ঢুকাইছিলা, ওই জামানায় ফাউন্টেন পেন ছিল না, কালি ভরা কলম ছিল না, দোয়াত থেকে কাজে নিয়ে তারপর লিখতে হতো। তো দোয়ার থেকে তুমি কালি উঠাইছিলে, উঠানোর পরে একটা পিপাসিত মাছি এসে ওই কালি খাইতে আরম্ভ করছিল, তখন তুমি লেখা বন্ধ রাখছিলে, ওর যা খাওয়ার খায় দেখ, ওর তো পিপাসিত, আমার লেখাটা পরে হবে, কিন্তু আমি আবার লিখতে গেলে তো ও উড়ে যাবে, মাছিটা কি হবে উড়ে যাবে। তা উনি লেখেন নাই, কলম চালান নাই, কলম ধরে রাখছে, আরে মাছিতে কালি চুষতেছে। এই কিসা আল্লাহ উল্লেখ করলেন, এই যে তুমি আমার একটা জীবের উপরে দয়া করছিলে, এটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি এটার ওসিলায় তোমাকে মাফ করে দিলাম। কোথায় মহাদ্দেশগিরি, কোথায় হাদিসের দর দেওয়া, হাদিস বয়ান করা, হাদিসের কিতাব লেখা, কোন নাম নিশানা নেই। মাসিকে একটু কালি খাইতে দিছে, এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। অনেক ঘটনা আমি পিছনে আপনাদেরকে শোনাইছি। আহমদ বিন হাম্বালের পাশে উজু করতেছে, তার উজুর পানি আহমদ বিন হাম্বালের দিকে আসতেছে, তো এটা তো হয় না। উনি উঠে আর এক পাশে গেছে, আর এক পাশে গেছে যে আহমদ বিন হাম্বালের উজুর পানি স্রোতে আমার দিকে আসুক, আমারটা ওনার দিকে না যাক। উনি যুগ শ্রেষ্ঠ ইমাম, 10 লক্ষ হাদিস জানতেন ইমাম আহমদ বিন হাম্বাল। এটা কেউ বুঝবেও না যে এটা কোন নেক কাজ, একজন আলেমের পাশে বসে উজু করতেছে, তার পানি ইমামের দিকে আসতেছে, তাই উনি উঠে আর এক পাশে গেছে, তাতে ইমামের পানি তার দিকে যায়। এটুক সম্মান দেখাইছে, এই সম্মান আহমদ বিন হাম্বাল মনে হয় জানে না, যারা দেখাইছে সে কিন্তু জানে না যে এই লোকটা আমাকে সম্মান দেখায়নি। অথচ মারা যাওয়ার পরে আল্লাহ এই থেকে বাহানা বানায় আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে। তুমি আমার এক বান্দাকে, খাস বান্দাকে ইজ্জত করছিলে, যাও এর ওসিলায় তোমার পুরা জিন্দেগির গোনা খাতা মাফ করে দিলাম। এর জন্য দিলের মধ্যে অনেক সময় ছোট ছোট নেক কাজের নিয়ত আসে, এরাদা আসে, সাথে সাথে করে ফেলে দেওয়া উচিত, কারণ এগুলো আল্লাহর মেহমান। আপনি করে ফেললে আরো নেক কাজের আগ্রহ পয়দা হবে, এক নেকিতে আর এক নেকিতে আনে, আল্লাহর মেহমান, আরো নেক কাজের এরাদা পয়দা হবে। আর যদি না করা হয় তো আপনি আল্লাহর মেহমানকে তাড়াই দিলেন, দেখবেন যে আর নেক কাজের কোন নিয়ত হইতেছে না, দিলের মধ্যে নেক কাজের কোন নিয়ত হইতেছে না। কেন হইলে, খেয়াল তো হয়েছিল, আপনি তো পাত্তা দিলেন না, দাঁড়াই পানি খাইতে দে, হঠাৎ মনে পড়লো আরে নবীজি না বসে পানি খাইতে কইছে, তাৎক্ষণিক আপনি বসে দেন, যেই মনে পড়ছে সেই বসে দেন, দেরি করা যাবে না, দেরি করলে আল্লাহ নেয়ামতকে সিনাই নিয়ে যায়, তখন আর তৌফিক হয়। কিন্তু শয়তান ধোকা দেয়, শয়তান তো এই ক্ষুদ্র নেকি, এ দিয়ে আর তুমি কোন জান্নাত লাভ করবে, বড় বড় নেকি করো, উমরায় যাও, এলে শয়তানের ধোকা, এই ক্ষুদ্র নেকি, জুতা পায়ে দিয়ে টয়লেটে যাওয়া কত বড় নেকি, এই শয়তানের ধোকা, মাহরুম বলে। আবার শয়তান কখনো বলে ঠিক আছে এটাও নেকি, তো তাড়াহুড়া করার কি আছে, এটা পরে আস্তে ধীরে করো, আস্তে ধীরে করো, সময় আছে, কালকে করো। তো কালকে যদি এই নেক কাজ করার ইচ্ছা পয়দা না হয় তখন কি করবেন, বা এমন ঝামেলা আছে হাসপাতালে দৌড়াদৌড়ি সময় পেলেন না, তখন কি হবে। অথবা আপনার জীবনে আগামীকাল আর আসলো না, চাইছিলেন আগামীকাল করবেন কিন্তু আগামীকাল আর আসলো না, তার আগে আপনার ডাক পড়ে গেছে, আসো তোমার ভিসার মেয়াদ শেষ, তোমার ভিসার মেয়াদ শেষ, আর এক সেকেন্ড বাড়ানো হবে না, তখন কি হবে? কালকের জন্য তো রাখলাম আমরা, কাল যদি আমার জিন্দগিতে না আসে তার আগে ডাক পড়ে যায়, এই জন্য শয়তানের দোকায় পড়া যাবে না। তিন নম্বরে আল্লাহ রাসূল বললেন, তুমি যখন ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা তো হাসি মুখে সাক্ষাৎ করবা, হাসি মুখে, এটা মনে করো এটা একটা নেক কাজ, এটা একটা সৎকা নেক কাজ, দেখে গুরুত্ব দিবা। ইদা তুকাল্লিমু আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহুক ফাইন্না যালিকা মিনাল মারুফ, মারুফ মানে নেক কাজ, সৎকা। অথচ অনেকে মনে করে যে এরকম হাসি মুখে সাক্ষাৎ করব এটা তো মনে ঠিক হবে না, তারা মনে করে হাসি মুখে থাকাটা এটা দোজক থেকে গাফেল থাকার আলামত, দোজক থেকে গাফেল থাকার আলামত, তাহলে সবসময় মুখ কালা করে থাকতে হবে, তারা এটা মনে করে, আসলে এটা গলত কথা। সবসময় মুখ কালা করে থাকতে হবে শরীয়তে শেখায় নাই, শেখায় হাসি মুখে, তোমার জ্বর হয়েছে কেউ দেখতে আসছে তার সাথে হাসি মুখে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন, জিজ্ঞেস করলো আপনাকে ওই জ্বর অবস্থায় বলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ আমাকে ভালো রাখছে, আপনার থেকেও কঠিন রুগী আছে হাসপাতালে যাই দেখেন, কেউ আগুনে পুড়ে গেছে, কারোর ক্যান্সার হয়ে গেছে, কারোর এইডস হয়ে গেছে, কারোর বুক ফেড়ে ফেলছে, সেই তুলনায় আপনার তো জ্বর হয়েছে, কি হয়েছে কিছুই হয়নি, কত বছরের গোনা মাফ হয়ে গেছে জানেন, এক এক জ্বরে কত বছরের গোনা মাফ হয়। এর জন্য সর্ব অবস্থায় ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করা হবে হাসি মুখে, মুখ বেজার করে না, হাসির বকিল হওয়া যাবে না, হাসির কৃপণ হওয়া যাবে না। অনেক সাহাবি থেকে রাওয়ায়াত আসছে, আমি যতবার নবীদের সামনে গেছি ততবার নবীদি আমাকে দেখে মুস্কি হাসি দিয়েছেন, এক দুইজন না বহুত চাপ, আমি যতবার গেছি আমাকে দেখে নবীদি কি করছেন মুস্কি হাসি দিছে। তারপরে নসিহত করলেন, তোমার লুঙ্গি পাজামা জামা এগুলো টাকনুর উপরে রাখো, প্রথম বলছেন নেসলে শাক, হাঁটু আর টাকনুর মাঝখানে যে জায়গাটা, হাঁটু আর টাকনুর মাঝখানে যে জায়গাটা একে কি বলে আরবিতে, নেসলে শাক, নেসলে শাক রাখো, টাকনুর থেকে প্রায় এক বিঘাত উপরে, তাতে কোনোভাবে টাকনুর নিচে যেতে না পারে, এটা করো, যদি এতে কোনো সমস্যা মনে করো অসুবিধা মনে করো, বিশেষ করে শীতকালে একটা অসুবিধা হইতে পারে, ওখানে ঠান্ডা লাগতে পারে, বা যে কোনো ভাবে যদি অসুবিধা মনে করো তো আরো নামাইতে পারো, কিন্তু টাকনুর উপরে থাকবা, নেসলে শাক যদি তোমার সমস্যা হয় আরো নামাও, কিন্তু কোথায় থাকতে হবে টাকনুর উপরে রাখ, কেন নবীদে বললেন টাকনুর নিচে পুরুষ হয়ে টাকনুর নিচে নামায় দেওয়া এটা হল অহংকার। আর অহংকারকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। ইবলিস ধ্বংস হলো কেন? ইবলিস ফেরেশতাদের সাথে ছিল, তো সিজদা করলো না অহংকারের জন্যই তো। আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো। তো নবীজি বলতেছে টাকনুর নিচে কাপড় পরা এটা অহংকার। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। মানুষ যত বিনয় হবে আল্লাহ তাকে তত মহব্বত করেন। তাকাব্বুর একমাত্র আল্লাহ সাজে। কার সাজে? আল্লাহ সাজে, আমাদের সাজে না। কেন আমাদের মত কি অবস্থা হবে আমাদের জানা আছে? জানা আছে, ইমান নিয়ে মরতে না পারলাম, তাকাব্বুরের কি দাম আছে? আমার মৃত্যু যদি ইমানের সাথে না হয় তাহলে তাকাব্বুর করে কি হল? মাওলানা থানভি বলছেন যে বর্তমান জামানার দিকে লক্ষ্য করে আমি সমস্ত মুসলমানকে আমার থেকে ভালো মনে করি। বর্তমান জামানার দিকে লক্ষ্য করে তামাম মুসলমানদেরকে আমার থেকে ভালো মনে করি। আর ভবিষ্যতের দিকে লক্ষ্য করে কাফেরদেরকেও আমার থেকে ভালো মনে করি। ভবিষ্যতের দিকে লক্ষ্য করি কেন? হইতে পারে ভবিষ্যতে ওই কাফেরটা কি করবে? ইমান আনবে। আর আমি হইতে পারে ইমান নিয়ে মরতে পারবো না। হইতে পারে, আল্লাহ হেফাজত করুক, সম্ভাবনা আছে। এইদিক লক্ষ্য করে উনি বলতেছেন বর্তমানের দিকে লক্ষ্য করে তামা মুসলমান আমার থেকে ভালো মনে হয় আমার কাছে। আর ভবিষ্যতের দিক লক্ষ্য করে তামাম কাফের আমার থেকে ভালো মনে হয়, সে ইমান আইনে অনেক উপরে চলে যাবে আর আমি ইমান নিয়েই মরতে পারবো না। গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম যিনি, সবচেয়ে বড় আলেম পুরো পৃথিবীর মধ্যে, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির পীর মুফতি রশিদ আহমদ গঙ্গোহি, তিনি বলতেন সারা জীবন আমার এই খেয়াল আসে নাই যে আমি ফেরাউন থেকে ভালো। সারা জীবন আমার এই খেয়াল আসে নাই যে আমি ফেরাউন থেকে ভালো, কারণ আমার তো কোনো গ্যারান্টি নেই যে আমার মৃত্যু ইমানের উপর হবে। আমার তো গ্যারান্টি নেই, যদি না হলো তাহলে ফেরাউন থেকে ভালো হইলাম কেমনে? সেও তো দোকি, আমিও তো দোকি, ভালো হইলাম কেমনে? এক লোক এক বুজুর্গের সাথে একটু মজা করতেছে, মজা, হুজুর আপনি ভালো না আমার কুত্তা ভালো? উনি জবাব দিলেন, ভাই এই মুহূর্তে তো আমি বলতে পারবো না, তবে আল্লাহ যদি আমাকে ইমানই মৃত্যু দান করে তাহলে আমি তোমার কুকুর থেকে ভালো, আর যদি আমাকে ইমানই মৃত্যু না দেয় তাহলে তোমার কুকুর ভালো আমার থেকে। কারণ ওর কোনো হিসাব নিকাশ হবে না, আমার তো কি হবে? হিসাব নিকাশ হবে, তোমার কুকুর ভালো। তাহলে এই সমস্ত বুজুর্গরা অহংকার থেকে কতটা দূরে ছিলেন, কতটা দূরে ছিলেন? একটা হলো আমি শিক্ষিত, আমার এই ডিগ্রি আছে, এটা মনে করা অহংকার না। আসলে ডিগ্রি আছে, আমি মনে করলাম আমি একজন মুফতি সাহেব, আমি একজন মাওলানা সাহেব, এই লোকগুলো মুক্তি না, এটা অহংকার না। অহংকার হলো আমি আল্লাহর কাছে ভালো, এনাদের থেকে আমার দাম বেশি, আল্লাহর কাছে এই লোকগুলো থেকে আমার দাম বেশি, এটা অহংকার, এটা অহংকার। নিজেকে দামি মনে করা, আল্লাহর কাছে মকবুল মনে করা, এটা অহংকার। না আপনি পড়াশোনা বেশি করছেন সেটা মনে করলেন, বাস্তব তো অহংকারের কি হল? এই জন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে না দেখা, যাকে তুচ্ছ করতেছি আমি তার এমন কোন গোপন আমল থাকতে পারে, সে আল্লাহর পেয়ারা হয়ে আছে, আমি আল্লাহর পেয়ারা হইতে পারি না। এই জন্য টাকুন নিচে কাপড় পরাকে নিষেধ করে দিলেন। এখানে অনেক লোক ধোকা খায়, কি ধোকা খায়? তারা বলে যে আমরা যত টাকুন নিচে পড়ি কিন্তু আমার দিলের মধ্যে কোনো তাকাব্বুর নেই, অহংকার নেই, কাজে আমার কোনো গুনাহ হবে না, আমার উপরে কোনো লানত হবে না, কারণ আমার দিলে তো অহংকার নেই। কিন্তু এই হাদিস কি বলতেছে? যে তাকরুন নিচে পড়িও না, কারণ তাকরুন নিচে পড়া এটা অহংকার, পড়াটাই অহংকার। তাহলে আপনি অহংকার নেই কেন করতেছেন? ওই কাজটাকেই আল্লাহ রসুল বলতেছে অহংকার এটা, আর আপনি বলতেছেন আমার অহংকার নেই, মিলল? পড়াটাই তো কি ডাক্তার নিচে পড়াটাই কি অহংকার? আর তারপর বেখেয়ালিতে চলে গেছে, বেখেয়ালি খেয়াল করতে পারে নাই, অনেক বুড়া মানুষে যায়, ওটা ভিন্ন কথা, আল্লাহ মাফ করে দিবেন। ইচ্ছা করে তাকরুন নিচে পড়া কাফেরদের তরিকা, ইংরেজরা আমাদেরকে এই লিবাস দিয়ে গেছে আর আমরা ওই লিবাসকেই গ্রহণ করছি। হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি রসুলের লিবাসকে পছন্দ করো নাই কেন? বলো রসুলের লিবাসের মধ্যে কি ত্রুটি ছিল, কেন আল্লাহ দুশ্মনেরটা পছন্দ করছিল? আল্লাহ দুশ্মনের লিবাস কেন পছন্দ করছিল? আল্লাহর হাবিবেরটা তোমার পছন্দ হয় নাই কেন? আজকে জবাব দাও, হাসরের ময়দানে জবাব দিয়ে করতে হবে। অনেক নামাজি মুসলমান টুপিও মাথায় আছে কিন্তু প্যান্ট টাকনো নিচ্ছে, প্যান্ট টাকনোর উপরে উঠাইলে কি আপনার সব যোগ্যতা নষ্ট হয়ে যাবে? প্যান্ট যদি টাকনোর উপরে উঠান, প্যান্ট পড়তেও মানা করি না আমরা, করেন টাকনোর উপরে পড়ে, এতে আপনার যে যোগ্যতা দক্ষতা আছে এটা কি হবে না, নষ্ট হবে না? আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ডাক্তার, এই যোগ্যতা কি নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আমেরিকার কোন প্রেসিডেন্ট একবার আইছিল আমাদের দেশে, তো সবাই দেখছে তার প্যান্ট টাকনোর উপরে, তার প্যান্ট কোথায়? টাকনোর উপরে, আরো কয়েক বছর আগের কথা। হে বেটা, আমেরিকার প্রেসিডেন্ট গিরি করতেছে আর তার প্যান্ট টাকনোর উপরে, এতে প্রেসিডেন্ট গিরি করতে কোনো সমস্যা হলো না? আর আপনার সামান্য পেশা এটা করতে দেয় সমস্যা হবে? এই জন্য আমরা কে কি বলল এটা দেখব, আমরা দেখবো আল্লাহ রসুল কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন এটা দেখবো। তিনি বলতেছেন এটা অহংকার, অহংকারকে আল্লাহ কখনো পছন্দ করেন না। অহংকারের আরবি হলো কিবির, কিবিরের মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়, কিবিরের কুফুর কাছাকাছি শব্দ, একটা নুকতা উপরে একটা নুকতা নিচে আর সব এক, দুটো শব্দ, কিবির মানে অহংকার আর কুফুর মানে আল্লাহকে অস্বীকার করা। আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, এত আল্লাহ বলতেছে ইবলিস অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অহংকার করলো কিবর, আরবি বলে কিবর, কিবর করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই আয়াতের তফসীরে লিখছে যদি কেউ অহংকারে অভ্যস্ত হয়ে যায় এটা তাকে কোথায় নিয়ে যায়? কাফের বানাই দেয়, বেঈমান বানাই দেয়। সর্বশেষ নসিহত করলেন, তোমাকে যদি কেউ শরম দেয় তোমার কোন একটা দোষের কথা বলে, তো তুমিও তো তার দু চারটে দোষ জানো, তুমি ইচ্ছা করলে ওর দু চারটে উল্লেখ করে ওর উত্তর দিতে পারো, ভাই তোমার কি এটা নেই? তুমি আমার দোষ ধরতেছ, তুমিও তো এটা করছো। এটা বলার স্কোপ আপনার আছে, কিন্তু আপনি হজম করলেন। নবীদের শিখাইলেন তুমি হজম করো, তুমি ওর দোষ ধরো না, তাহলে হবে কি, তোমাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে হিসাবের বাইরে পুরস্কার দেওয়া হবে। তুমি এটা পেয়ে গেলে, আর ও যে তোমাকে স্মরণ দিল, এর আজাব গজব ওর উপর থেকে গেল। তো মুসলমানকে স্মরণ দিল, কষ্ট দিল, এর জন্য যে আজাব গজবের ভাগি, ও থাকলো তোমার ঘাড়ে আসলো না, আর তুমি যদি প্রতিশোধ নিয়ে নাও তো ওর পরও আসবে, তোমার পরও আসবে, দুজনের পরে আসবে। এই জন্য কোরআনে বলা হয়েছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ খারাপ ব্যবহার করলে ভালো ব্যবহার দিয়ে উত্তর দাও। কোরআনের আয়াত, ভালো ব্যবহার দিয়ে উত্তর দাও তার। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, তখন দেখা যাবে ওই লোক তোমার যত বড় দুশ্মন হোক সে তোমার বন্ধু হয়ে গেছে, তোমার এই ব্যবহারের কারণে সে তোমার কাছে নষ্ট হবে, পরাজিত হবে, তোমার পায়ে পড়বে। فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, গভীর বন্ধু হয়ে যাবে সে, এককালে দুশ্মন ছিল, আপনার ব্যবহারের কারণে দোস্ত হয়ে গেছে। সামনের আয়াতে বলতেছে এই যে খারাপ আচরণের জবাব ভালো আচরণ তো সবাই পারবে না, আল্লাহ যাদেরকে সবর দান করছেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করছেন, তারা পারবে, সবাই পারবে না। আমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এটা আর কে পারবে, যে সৌভাগ্যবান, যে সৌভাগ্যবান, তার ভাগ্য খুব ভালো, সে পারবে। কোন দুর্ভাগা এই কাজটা করতে পারবে না, যে খারাপ আচরণের জব ভালো আচরণ দিয়ে দেওয়া পারবে না, সৌভাগ্যবান পারবে। কোরআনের আয়াত আমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এলো শরীয়তের তালিম ওই সাহাবীকে নবীজি দিলেন। আমাদের একজন বুজুর্গের নাম হল মাওলানা ইসমাইল শহীদ রহমাতুল্লাহ, রাজ পরিবারের লোক ছিল, অনেক বড় আলেম ছিল, বালাকোটে মুসলমানরা ইংরেজরা যে যুদ্ধ হয়েছিল, বালাকোট পাকিস্তানের বালাকোট, সেখানে ইনি কমান্ডার ছিলেন, ইসমাইল শহীদ, ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহ। এই ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহ ওনারা মূলত ওনার বাসস্থান হল দিল্লি, উনি দিল্লিতে একবার ওয়াজ করতেছিলেন, হাজার হাজার লোক সামনে বসা, ওয়াজের মাঝখানে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় দিয়েছিল হুজুর আমার একটা প্রশ্ন, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ বলো ওর কি প্রশ্ন বলো, বললো আমরা শুনতে পাইছি মাওলানা আপনি নাকি হারামজাদা, বিবাহিত দম্পতির মাধ্যমে আপনি দুনিয়া আসেন নাই, বিবাহিত স্বামী স্ত্রীর মাধ্যমে আপনি দুনিয়াতে আসেন নাই, কোন জেনার দ্বারা হয়েছে এটা আমরা শুনছি, আপনি কি বলেন এই ব্যাপারে? বলেন, আপনাকে আমাকে যদি এই ভরা মজলিসে হারামজাদা বলে তো রক্ত মাথায় উঠে যাবে না? পারলে সব থাপ্পড় যে কটা পারা যায় দিয়ে নিয়ে আমরা কি উত্তর দিব? এটা তুইও হারামজাদা, তোর বাপও হারামজাদা, নাউযুবিল্লাহ মিন যালিক। উনি রাগ হন, উনি যে ভাই এই খবরটা আপনার কাছে ভুল পড়ছে, এই খবরটা পড়ছে কি ভুল, আমার মায়ের যে আমার বাবার সাথে বিয়ে হয়েছিল সেই বিয়ের দুই একজন সাক্ষী দিল্লিতে এখনো জীবিত আছে, আমি দেখাইতে পারবো। আমার মায়ের যে বিয়ে হয়েছিল বিয়ের সময় যারা সাক্ষী ছিল সে সাক্ষী এখনো জীবিত আছে, কিন্তু আপনি যে সংবাদটা শুনছেন এটা ভুল, এটা কইলেন উল্টা ওরে হারামজাদা কইলেন না, তো ওরে কোনো পোকা দিলেন না। এটা নবীদের সুন্নত, সমস্ত নবীদের সুন্নত। নবীদেরকে বলা হয়েছে ইন্নারাকা ইল্লা সাফাহা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। তারা সকল নবীকে বলা হয়েছে আপনাকে তো বেকুব মনে হইতেছে, বোঝেন বোঝেন না কিন্তু বেকুব মনে হইতেছে এখনো, কিন্তু ইংরেজি শিক্ষিত লোকেরা আমাদেরকে বেকুবই বলে পড়ে। আমরা এত বুঝাইলাম ভাই শেয়ার বাজার জোয়া মানে দেন না, ওই যে বেকুব মনে করছে হুজুরকে শেয়ার বাজার বুঝে গেছে, একসাথে 2 কোটি টাকা চলে গেছে আর সে বেরেন স্টক করছে, তোর কেউ মরে গেছে আর কেউ অর্ধাঙ্গ হয়ে বেঁচে আছে, কেন এই হুজুররা বেকুব মনে করছে? এটা নবীদেরকে বেকুব মনে করা হয়েছে। মা নারাকা ইল্লা সাফাহা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। তমাম নবীগণের জবাবে কি বলছেন এটা বলেন নাই, বেটা তুইও বেকুব তোর বাপও বেকুব, এটা বলেন এই জব দেননি। কি জব দিচ্ছেন বলছেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন। হে আমার গোত্র, আমি কোন বেকুব না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। তারা কইছে আপনি বেকুব, আর উনি কইছে আমি বেকুব না, আমি আল্লাহর রসুল। উল্টা তাদের উপর আক্রমণ করলো, হ্যাঁ তাদের উপর আক্রমণ করলো, কোরআনের আয়াত, নবীদের এই কথোপকথন কোরআনের আয়াত, তা আমরা কি করি? আমাদের তো মেজাজ গরম হয়ে যায়, রক্ত মাথায় উঠে যায়, হাতা কাঁচাইতে আরম্ভ করি, নাক ফাটাই ফেলবো তো, এলে আমাদের অভ্যাস। নবীদের তালিম আমরা জানিও না, আমাদের আমলেও আসে নাই। নবীদের শিখাইতেছেন তোমাকে যদি কোন কথা বলে এরকম শরম দেয় তুমি তাকে শরম দিও না, হজম করো, ওটা শাস্তি তার উপর আসবে। এর ঘটনা শুনলাম যে হারামজাদা বলা হচ্ছে, হারামজাদা বলা হয়েছে, এরম কথা মাওলানা আশরাফ আলী থানভীকেও বলা হয়েছে, উনিও ওয়াজ করতেছিল, একজন দাঁড়ায় গেল মাওলানা শুনলাম আপনি নাকি জোলা, তো জোলা মানে যারা কাপড় বনে, এখন তো তারাই বেশি টাকা পয়সা বলা, তাদেরকে ওই জমানে জোলা বলা হয়তো, এখন পাবনা দেয় দেখেন অন্যরা তাদের পাও ছাড়তেছে, আগে জেলেদেরকে গালি দেওয়া হয়তো, এখন কোটিপতিরা মাছের ব্যবসা করতেছে, কোটিপতিরা এখন জেলে হয়ে গেছে, কোটিপতিরা জোলা হয়ে গেছে, কোটিপতিরা জেলে হয়ে গেছে, কোটিপতিরা জুলা হয়ে গেছে, তারা এখন কাপড় বানাই দিছে, তাদের কাপড় দিয়ে বাংলাদেশ চলতেছে। মাওলানা থানবী রাগ হন, তিনি বলছেন না আমি জুলা না, আমি কোনো সময় কাপড় বুনি নাই, আমার বাপেও কোনো সময় কাপড় বুনে নাই, আমি জুলা না। ওরে উল্টা জুলা বলে নাই, জুলা বলে নাই, খালি নিজেরটা অস্বীকার করছে আমি জুলা না, তুমি এটা ভুল শুনছো। দেখেন ধৈর্য কাকে বলে, নবীদের তালিমকে এই লোকগুলো কিভাবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে আরো ইনশাআল্লাহ নবীদের সিফাত, নবীদের কি গুণাবলী শিক্ষা দিয়ে গেছেন আমাদের সামনে আসবে। আমরা শুধু শুনে শেষ করবো না, এটা আমলে পরিণত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।